বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। ইসলামী প্রজাতন্ত্র ইরানের বিশ্ব কার্যক্রমের বাংলা অনুষ্ঠানে আপনাদের স্বাগত জানাচ্ছি।
এখন শুনবেন সূরা আলে ইমরানের এক থেকে চার নম্বর আয়াতের তেলাওয়াত ও তর্জমা।
আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আলিফ লাম الله لا إله إلا هو الحي القيوم نزل عليك الكتاب بالحق مصدقا لما بين يديه وأنزل التوراة والإنجيل
বিসমিল্লাহির রহমানির রহিম। আলিফ লাম মিম। আল্লাহ ছাড়া অন্য কোনো উপাস্য নেই। তিনি চিরঞ্জীব, সব কিছুর ধারক। তিনি আপনার প্রতি কিতাব নাজিল করেছেন সত্যতার সাথে, যা পূর্ববর্তী ঐশী গ্রন্থগুলোকে প্রত্যয়ন করে। ইতিপূর্বে তিনি মানব জাতিকে সত্য পথ প্রদর্শনের জন্য তাওরাত ও ইঞ্জিল অবতীর্ণ করেছেন, এবং তিনি ন্যায় অন্যায়ের মীমাংসাকারী রূপে কোরআন অবতীর্ণ করেছেন। নিশ্চয়ই যারা আল্লাহর নিদর্শনাবলীকে অমান্য করে তাদের জন্য রয়েছে কঠোর শাস্তি। বস্তুত আল্লাহ মহাপরাক্রমশালী দণ্ডদাতা। সদাকাল্লাহুল আলিয়্যুল আজিম।
শ্রোতা বন্ধুরা, অর্থসহ পবিত্র কোরআনের তেলাওয়াত শুনলেন। আজ সোমবার 17 সেপ্টেম্বর 2 আশ্বিন এবং ফার্সি 26 শাহরিভার। রেডিও তেহরানের নৈশ অধিবেশনের বাংলা অনুষ্ঠানে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি আশরাফুর রহমান। এই অনুষ্ঠান প্রতিদিন প্রচারিত হয় বাংলাদেশ সময় রাত 10টা 23 মিনিটে, ভারত সময় রাত 9টা 53 মিনিটে এবং তেহরান সময় রাত 8টা 53 মিনিটে, আর প্রচারিত হয় বাংলাদেশ ও ভারতে শর্টওয়েভ 41 মিটার ব্যান্ডে 7305 কিলোহার্টজে। ইন্টারনেটে আমাদের অনুষ্ঠান শুনতে এবং ওয়েবসাইট ভিজিট করতে লগ ইন করুন এই ঠিকানায় parstoday.com/bn। আমাদের এই অনুষ্ঠান ইরানস্যাট বা বাথ 5 স্যাটেলাইটেও প্রচারিত হয়। আমাদের কাছে ইমেল করার ঠিকানা রেডিও তেহরান 1982@gmail.com অথবা রেডিও তেহরান @ws.irib.ir। এবারে আজকের অনুষ্ঠান সূচি জানিয়ে দিচ্ছি। শুরুতেই থাকছে যথারীতি বিশ্ব সংবাদ। এরপর সংবাদ ভাষ্যের অনুষ্ঠান দৃষ্টিপাতে শুনবেন। ভিসা নিয়ে হয়রানি করায় যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে জাতিসংঘে ইরান সহ 6 দেশের অভিযোগ সম্পর্কে আমাদের ভাষ্যকারের একটি পর্যালোচনা এবং বাংলাদেশে করোনাকালে অপুষ্টিজনিত ঝুঁকিতে থাকা মা ও শিশুর প্রতি বিশেষ দৃষ্টি দেওয়ার পরামর্শ সম্পর্কে আলাদা 2টি প্রতিবেদন। সবশেষে সংক্ষিপ্ত সংবাদ, তবে সবকিছুর আগে বিশ্ব সংবাদ। রেডিও তেহরান বিশ্ব সংবাদ। সংবাদ শিরোনাম। সাংহাই সহযোগিতা সংস্থার পূর্ণ সদস্যের মর্যাদা পেল ইরান। ইমরান খানের সঙ্গে প্রেসিডেন্ট রাইসির বৈঠক। আফগানিস্তানে অংশগ্রহণমূলক সরকার গঠন করতে হবে, ইরান পাকিস্তান চীন ও রাশিয়ার ঐক্যবদ্ধ আহ্বান। বাংলাদেশে অষ্টম ও নবম শ্রেণীর ক্লাস সপ্তাহে একদিনের বদলে 2 দিন করার সিদ্ধান্ত নিয়েছে শিক্ষা অধিদপ্তর। ভারতের কেন্দ্রীয় কৃষি আইনের বিরুদ্ধে অকালী দলের কালো দিবস পালন, শীর্ষ নেতা সহ আটক 15। আসসালামু আলাইকুম। এতক্ষণ বিশ্ব সংবাদের গুরুত্বপূর্ণ শিরোনামগুলো শুনলেন। এবারে বিস্তারিত পরিবেশন করছি আশরাফুর রহমান। সাংহাই সহযোগিতা সংস্থা আনুষ্ঠানিকভাবে ইসলামী প্রজাতন্ত্র ইরানকে নতুন সদস্য হিসেবে গ্রহণ করেছে। তাজিকিস্তানের রাজধানী দুশানবেতে অনুষ্ঠিত সংস্থার 21তম শীর্ষ সম্মেলনে আজ ইরানকে নতুন সদস্য পদ দেয়া হয়। এ সম্পর্কে ইরানের পররাষ্ট্রমন্ত্রী হোসেইন আমির আবদুল্লাহিয়ান সামাজিক যোগাযোগের মাধ্যম টুইটারে দেয়া এক পোস্টে জানিয়েছেন, সাংহাই সহযোগিতা সংস্থার নেতারা সর্বসম্মতিক্রমে ইরানের সদস্য পদ অনুমোদন করেছেন। তিনি টুইটারে আরও বলেন, এই সংস্থার কৌশলগত সদস্যপদ ইরান এবং প্রতিবেশী ও ইউরেশিয়ার দেশগুলোর মধ্যে পূর্ণাঙ্গ সহযোগিতার দরজা খুলে দেবে। আজই তাজিকিস্তানের রাজধানী দুশানবেতে সাংহাই সহযোগিতা সংস্থার শীর্ষ সম্মেলন শুরু হয় এবং চীনের প্রেসিডেন্ট শি জিনপিং ইরানের সদস্যপদ পাওয়ার বিষয়টি ঘোষণা করেন। এবারের সম্মেলনে 8 সদস্য দেশ এবং 4 পর্যবেক্ষক রাষ্ট্র অংশ নিচ্ছে। ইসলামী প্রজাতন্ত্র ইরানের প্রেসিডেন্ট সাইয়েদ ইব্রাহিম রাইসি বলেছেন, আফগানিস্তানে মার্কিন সামরিক বাহিনীর 20 বছরের দখলদারিত্ব শুধুমাত্র হত্যাযজ্ঞ ও গণহত্যা ডেকে এনেছে, ভালো কিছু দিতে পারেনি। তাজিকিস্তানের রাজধানী দুশানবেতে অনুষ্ঠানরত সাংহাই সহযোগিতা সংস্থার শীর্ষ সম্মেলনের অবকাশে পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খানের সঙ্গে বৈঠকে কথা বলেছেন প্রেসিডেন্ট রাইসি। তিনি বলেন, আফগানিস্তানে গত 20 বছর ধরে আমেরিকা এবং পশ্চিমা দেশগুলোর যে সেনা উপস্থিতি ছিল তার ফলাফল হিসেবে হত্যাযজ্ঞ, লক্ষ লক্ষ মানুষকে উদ্বাস্তু হওয়া এবং গণহত্যা ছাড়া ভালো কিছু আসেনি। মার্কিন অবৈধ দখলদারিত্বের কারণে আফগানিস্তানের হাজার হাজার নরনারীর পাশাপাশি 35,000-এরও বেশি শিশু নিহত হয়েছে বলে তিনি উল্লেখ করেন। প্রেসিডেন্ট রাইসি বলেন, আফগানিস্তান থেকে মার্কিন সেনা প্রত্যাহারের মধ্য দিয়ে আফগানিস্তানের জনগণের সামনে জনপ্রিয় সরকার গঠন এবং দেশটিতে শান্তি প্রতিষ্ঠার ঐতিহাসিক সুযোগ তৈরি হয়েছে। আঞ্চলিক সহযোগিতার প্রতিষ্ঠার ক্ষেত্রেও একই রকম সুযোগ তৈরি হয়েছে। তিনি জোর দিয়ে বলেন, আফগান সমস্যা সমাধানের ক্ষেত্রে মৌলিক বিষয় হচ্ছে অংশগ্রহণমূলক সরকার গঠন এবং দেশটির অভ্যন্তরে বিদেশিদের হস্তক্ষেপ ঠেকানো। বৈঠকে ইমরান খান বলেন, আফগানিস্তানের সাফল্যের সঙ্গে একটি অংশগ্রহণমূলক সরকার গঠন করতে ইরান ও পাকিস্তানকে অবশ্যই একসঙ্গে কাজ করতে হবে। তিনি বলেন, একটি নিরাপদ এবং স্থিতিশীল আফগানিস্তান আঞ্চলিক ও সারা বিশ্বের জন্য লাভজনক। তিনি আরও বলেন, আফগানিস্তানে যদি একটি অংশগ্রহণমূলক সরকার গঠন করা না হয় তাহলে দেশটির জনগণের দুঃখ দুর্দশা আরও বাড়বে এবং পাকিস্তান ও ইরান আগের চেয়ে বেশি দুর্ভোগ পোহাবে। আফগানিস্তানে একটি অংশগ্রহণমূলক সরকার গঠনের জন্য তালেবানের প্রতি আহ্বান জানিয়েছে ইসলামী প্রজাতন্ত্র ইরান, পাকিস্তান, চীন ও রাশিয়া। দেশগুলো বলেছে, আফগানিস্তানে এমন সরকার গঠন হওয়া উচিত যাতে সব নৃগোষ্ঠীর প্রতিনিধিত্ব থাকে। তাজিকিস্তানের রাজধানীর দুশানবেতে অনুষ্ঠানরত সাংহাই সহযোগিতা সংস্থার শীর্ষ সম্মেলনের অবকাশে ইরানের পররাষ্ট্রমন্ত্রী হোসেন আমির আবদুল্লাহিয়ান, রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ, চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই এবং পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী শাহ মেহমুদ কুরেশি আলাদা এক বৈঠকে বসেন এবং সেখান থেকে তারা সম্মিলিতভাবে এই আহ্বান জানান। বৈঠকে চার মন্ত্রী সন্ত্রাস ও মাদকমুক্ত আফগানিস্তান গঠনের উপর জোর দেন যাতে তালেবান শাসিত এই দেশটি প্রতিবেশীদের জন্য কোনো ঝুঁকি তৈরি না করে। আপনারা বিশ্ব সংবাদ শুনছেন রেডিও তেহরান থেকে। বাংলাদেশের মাধ্যমিক পর্যায়ে অষ্টম এবং নবম শ্রেণীর ক্লাস সপ্তাহে একদিনের পরিবর্তে দুই দিন করার সিদ্ধান্ত নিয়েছে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা অধিদপ্তর। বিস্তারিত বলছেন ঢাকা থেকে আমাদের প্রতিনিধি।
করোনা ভাইরাস মহামারীর কারণে দেড় বছর বন্ধ থাকার পর গত রোববার থেকে দেশের সকল স্কুল কলেজ খুলে দিয়েছে সরকার। এবার অষ্টম ও নবম শ্রেণীর ক্লাস সপ্তাহে একদিনের পরিবর্তে দুই দিন করার সিদ্ধান্ত নিয়েছে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর। অধিদপ্তরের মহাপরিচালক সৈয়দ মোহাম্মদ গোলাম ফারুক স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, অষ্টম শ্রেণীর ক্লাস হবে প্রতি রবি ও বৃহস্পতিবার, আর শনিবার ও বুধবার হবে নবম শ্রেণীর ক্লাস। এছাড়া আগের মতোই মঙ্গলবার ষষ্ঠ শ্রেণী এবং সোমবার সপ্তম শ্রেণীর ক্লাস হবে। দশম শ্রেণী ও SSC পরীক্ষার্থীদের ক্লাস আগের সিদ্ধান্ত অনুযায়ী সপ্তাহে ৬ দিনই অনুষ্ঠিত হবে। আগামী 20 সেপ্টেম্বর থেকে মাধ্যমিক স্তরের সকল সরকারি ও বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের শ্রেণী কার্যক্রম নতুন সূচি অনুযায়ী পরিচালনার জন্য আদেশ দেওয়া হয়েছে। মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর জানিয়েছে, প্রথম থেকে পঞ্চমের শ্রেণী কার্যক্রম প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের নির্দেশনা অনুসারে পরিচালনা করতে হবে, আর ষষ্ঠ থেকে অষ্টম শ্রেণীর শিক্ষা কার্যক্রম মাধ্যমিকের ষষ্ঠ থেকে নবম পর্যন্ত সামঞ্জস্য রেখে পরিচালনা করতে হবে। এদিকে অনার্স দ্বিতীয় বর্ষের শিক্ষার্থীদের অটো পাস দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে জাতীয় বিশ্ববিদ্যালয়। গতকাল জাতীয় বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নিয়ন্ত্রক বদরুজ্জামান স্বাক্ষরিত এক অফিস আদেশে এ তথ্য জানানো হয়েছে। জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক মশিউর রহমান বলেছেন, আমরা শর্ত সাপেক্ষে দ্বিতীয় বর্ষের শিক্ষার্থীদের অটো পাস দেওয়ার সিদ্ধান্ত নিয়েছি। আব্দুর রহমান খান, রেডিও তেহরান, ঢাকা।
ফিরে আসছি বিশ্ব সংবাদে। ভারতের কেন্দ্রীয় কৃষি আইনের বিরুদ্ধে অকালী দল কালো দিবস কর্মসূচি পালন করেছে। এদিকে দলটির পক্ষ থেকে দিল্লিতে ওই কর্মসূচি পালন করার সময় তাদের শীর্ষ নেতাদের আটক করেছে পুলিশ। আরও জানাচ্ছেন কলকাতা থেকে আমাদের প্রতিনিধি।
ভারতের কেন্দ্রীয় সরকারের আনা তিনটি কৃষি আইন প্রণয়নের বর্ষপূর্তি উপলক্ষে এনডিএ জোটের সাবেক মিত্র শিরোমণি অকালী দল কালো দিবস পালন করেছে। আজ শুক্রবার দলটির পক্ষ থেকে দিল্লিতে ওই কর্মসূচি পালন করার সময় তাদের শীর্ষ নেতাদের আটক করে পুলিশ। অকালী দলের কর্মীরা এ সময় গুরুদুয়ারা রাকাবগঞ্জ থেকে দিল্লির পার্লামেন্ট পর্যন্ত পদযাত্রা করার পরিকল্পনা করেছিলেন, কিন্তু তাদের সেই পরিকল্পনা ব্যর্থ হয়। অকালী প্রধান সুখবীর সিং বাদল এবং সাবেক কেন্দ্রীয় মন্ত্রী হরসিমরাত কৌর বাদল সহ 15 জন দলীয় নেতাকে দিল্লি পুলিশ আটক করে তাদেরকে পার্লামেন্ট স্ট্রিট থানায় নিয়ে যায়। গণমাধ্যমে দেওয়া সাক্ষাৎকারে বাদল বলেন, দলীয় কর্মীদের পুলিশ লাঠি ফেটা করেছে এবং শান্তিপূর্ণ বিক্ষোভ বন্ধ করা হয়েছে। আমরা এখানে এসেছিলাম প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে এই বার্তা দিতে যে শুধু পাঞ্জাব নয়, গোটা দেশ এই সরকারের বিরুদ্ধে। অকালী দলের নেত্রী হরসিমরাত কৌর বাদলের অভিযোগ, দেশে একটি অঘোষিত জরুরি অবস্থা রয়েছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে এক বার্তায় তিনি বলেন, দিল্লি পুলিশের পক্ষ থেকে শহরের প্রবেশ পয়েন্ট সিল করা এবং গুরুদুয়ারা রাকাবগঞ্জ পৌঁছানোর সময় অকালী দলের কর্মীদের আটক করা অত্যন্ত নিন্দনীয়। আমি ফোন কল এবং ভিডিও যা পাচ্ছি তাতে দেখা যাচ্ছে কিভাবে পুলিশ তিনটি কৃষি আইনের বিরুদ্ধে এই মিছিল বানচাল করতে চায়। এটি একটি অঘোষিত জরুরি অবস্থা। আব্দুল হাকিম, রেডিও তেহরান, কলকাতা।
রেডিও তেহরান, খবরের সঙ্গে 24 ঘন্টা। ভিজিট করুন আমাদের ওয়েব পেজ firsttoday.com/bn।
আমেরিকার কাছ থেকে আরও সামরিক সরঞ্জাম কিনছে সৌদি আরব। দেশটির কাছে $50 কোটি হেলিকপ্টার রক্ষণাবেক্ষণের সরঞ্জামাদি বিক্রি করার অনুমোদন দিয়েছে মার্কিন পররাষ্ট্র দপ্তর। 2001 সালে 11 সেপ্টেম্বর নিউ ইয়র্কের বিশ্ব বাণিজ্য কেন্দ্রে কথিত সন্ত্রাসী হামলায় জড়িতদের ব্যাপারে গোপন তথ্য প্রকাশ করার জন্য প্রেসিডেন্ট জো বাইডেন নির্দেশ দেওয়ার এক সপ্তাহের মধ্যে এই সামরিক চুক্তির খবর এল। চুক্তির খসড়াটি এখন পর্যালোচনার জন্য মার্কিন কংগ্রেসে পাঠাতে হবে। সম্ভাব্য চুক্তি সম্পর্কে পেন্টাগন গতকাল বলেছে, সৌদি আরবের হেলিকপ্টারগুলোকে রক্ষণাবেক্ষণের জন্য মূলত ওই চুক্তি আওতায় সরঞ্জামাদি সরবরাহ করা হবে। আমেরিকা সৌদি আরবকে 350 জন ঠিকাদার টেকনিশিয়ান সরবরাহ করবে। এছাড়া আমেরিকা 2 জন সরকারি কর্মকর্তা নিয়োগ দিবে যারা সৌদি আরবের অ্যাপাচি এবং আটক অ্যাটাক হেলিকপ্টার রক্ষণাবেক্ষণের কাজ নজরদারি করবেন। চলতি বছরের 20 জানুয়ারি জো বাইডেন আমেরিকার প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নেয়ার পর এই প্রথম সৌদি আরবের সঙ্গে বড় ধরনের সামরিক চুক্তি হতে যাচ্ছে। বাহরাইনের প্রধান বিরোধী দল ওয়েফাক ন্যাশনাল ইসলামিক সোসাইটি বলেছে, ইহুদিবাদী ইসরায়েলের সঙ্গে বাহরাইনের রাজতান্ত্রিক সরকার যে সম্পর্ক প্রতিষ্ঠা করেছে তা একটি অপরাধ। আলে খলিফা সরকারের এই নীতি দেশের জনগণের ইচ্ছার প্রতিফলন নয়। এক বিবৃতিতে ওয়েফাক আরও বলেছে, ইহুদিবাদী ইসরায়েলের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক প্রতিষ্ঠাকে বাহরাইনের সমস্ত ধর্ম, বর্ণ ও পেশার মানুষ প্রত্যাখ্যান করেছে। বিবৃতিতে বলা হয়, ইহুদিবাদী ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করার চুক্তি বাহরাইনের ইতিহাস এবং ইসলামী পরিচয়ের সঙ্গে মারাত্মক সাংঘর্ষিক। এটি অবৈধ পদক্ষেপ এবং বাহরাইনের জনগণ একে অপরাধ হিসেবে গণ্য করে। আল ওয়েফাকের বিবৃতিতে স্পষ্ট করে বলা হয়েছে, বাহরাইনের জনগণ ফিলিস্তিনিদেরকে সমর্থন করে এবং তাদের বৈধ দাবির প্রতি একাত্মতা পোষণ করে। ফলে জনগণের ইচ্ছার বাইরে আলে খলিফা সরকার যে সম্পর্ক প্রতিষ্ঠা করেছে তার কোনো মূল্য নেই, বরং বাহরাইনের জনগণ ফিলিস্তিনি ভাইদের প্রতি সমর্থন অব্যাহত রাখবে। ইসরায়েলের সঙ্গে সামরিক নিরাপত্তা এবং গোয়েন্দা সহযোগিতার বিষয়ে বাহরাইন যে চুক্তি করেছে তাতে দেশের নিরাপত্তা এবং স্থিতিশীলতা ঝুঁকির মুখে পড়বে বলেও আল ওয়েফাক ওই বিবৃতিতে জানিয়েছে। অস্ট্রেলিয়াকে পরমাণু চালিত সাবমেরিন প্রযুক্তি দেওয়ার জন্য দেশটির সঙ্গে চুক্তি করেছে আমেরিকা এবং ব্রিটেন। এই চুক্তি বাস্তবায়ন হলে ভারত এবং প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে অস্ট্রেলিয়া পরমাণু শক্তি চালিত সাবমেরিন মোতায়েন করতে পারবে। যদিও সরাসরি চীনকে টার্গেট করার কথা এসব দেশ বলছে না, তবে এই চুক্তির বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করেছে চীন। শ্রোতা বন্ধুরা, আর এরই সঙ্গে শেষ হচ্ছে আজকের বিশ্ব সংবাদ। বিশ্ব সংবাদ শুনলেন রেডিও তেহরান থেকে। এবারে আমন্ত্রণ জানাচ্ছি সংবাদ ভাষ্যের অনুষ্ঠান দৃষ্টিপাতে। ইরান, রাশিয়া, সিরিয়া, কিউবা, ভেনিজুয়েলা ও নিকারাগুয়ার প্রতিনিধিরা জাতিসংঘ মহাসচিবের কাছে লেখা এক যৌথ চিঠিতে ভ্রমণ ভিসা নিয়ে মার্কিন সরকারের বিরুদ্ধে হয়রানির অভিযোগ তুলে এই সমস্যা সমাধানের আহ্বান জানিয়েছেন। এ সম্পর্কে এখন রয়েছে আমাদের ভাষ্যকারের একটি পর্যালোচনা, পরিবেশন করছেন রেজওয়ান হোসেন।
ইরান, রাশিয়া, সিরিয়া, কিউবা, ভেনিজুয়েলা ও নিকারাগুয়ার প্রতিনিধিরা জাতিসংঘ মহাসচিবের কাছে লেখা এক যৌথ চিঠিতে এই সংস্থায় 1947 সালে গৃহীত প্রস্তাব লঙ্ঘনের জন্য যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে অভিযোগ করে এই সমস্যা সমাধানের আহ্বান জানিয়েছেন। চিঠিতে বলা হয়েছে, জাতিসংঘের বিভিন্ন কার্যক্রম, বৈঠক কিংবা দূতাবাসের কাজে অংশ নেওয়ার জন্য সংশ্লিষ্ট দেশের প্রতিনিধি বা কূটনীতিকদেরকে যুক্তরাষ্ট্র সরকার সময়মতো ভিসা দিচ্ছে না এবং বিভিন্ন ধরনের সীমাবদ্ধতা আরোপ করে রেখেছে। মার্কিন সরকার যাদেরকে প্রতিদ্বন্দ্বী বা ওয়াশিংটনের নীতির বিরোধী মনে করে সেইসব দেশের প্রতিনিধিদের ওপর ভিসার ক্ষেত্রে সীমাবদ্ধতা আরোপ করে রাখাই তারই প্রতিবাদে ইরান ও রাশিয়া সহ ওই 6টি দেশ যৌথ চিঠি দিয়েছে। বাস্তবতা হচ্ছে, জাতিসংঘের বিভিন্ন কার্যক্রম ও বৈঠকে যোগ দেওয়ার জন্য ওয়াশিংটনের বিরোধী দেশগুলোর প্রতিনিধিদেরকে নানাভাবে হয়রানি করছেন মার্কিন কর্মকর্তারা। বিশেষ করে সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের শাসনামলে যুক্তরাষ্ট্রের নীতির বিরোধী দেশগুলোর প্রতিনিধিদের ভিসা দেওয়ার ক্ষেত্রে ব্যাপক হয়রানি ও এত বেশি কড়াকড়ি আরোপ করা হয় যাতে তারা জাতিসংঘের কার্যক্রমে অংশ নিতে না পারে বা উৎসাহ হারিয়ে ফেলে। ইরান সহ ওই 6টি দেশ তাদের চিঠিতে বলেছে, জাতিসংঘ অনুচ্ছেদের 2 নম্বর ধারা অনুযায়ী এই সংস্থায় সব দেশের সমান অধিকার রয়েছে এবং এখানে নির্দিষ্ট কোনো দেশের বিরুদ্ধে বৈষম্যমূলক আচরণ বা কোনো কিছুতে কাউকে বাধ্য করার সুযোগ নেই। এমনকি কোনো দেশ বাড়তি সুবিধা নেবে বা এই সংস্থায় তাদের প্রভাবকে নিজের ইচ্ছামতো কাজে লাগাবে তারও সুযোগ নেই। 1947 সালে জাতিসংঘে গৃহীত প্রস্তাবে মার্কিন সরকার সব দেশকে এই প্রতিশ্রুতি দেয় যে ভ্রমণ সুবিধা বা ভিসা সংক্রান্ত কোনো সমস্যা নিরসনের জন্য নিরপেক্ষ আদালত গঠন করা হবে এবং সবার সমান সুবিধা থাকবে। 6টি দেশের চিঠিতে বলা হয়েছে, এ বিষয়ে জাতিসংঘের প্রস্তাবে আইন স্পষ্ট এবং কেউ আইন লঙ্ঘন করলে তার বিরুদ্ধে পদক্ষেপ নেওয়ার ক্ষমতা জাতিসংঘ মহাসচিবকে দেয়া হয়েছে। তাই ভিসা নিয়ে যুক্তরাষ্ট্র সরকার বিভিন্ন দেশকে যে হয়রানি করছে তার বিরুদ্ধে পদক্ষেপ নেওয়া জাতিসংঘ মহাসচিবের দায়িত্ব বলে পর্যবেক্ষকরা মনে করছেন।
আপনারা রেডিও তেহরানের অনুষ্ঠান শুনছেন সরাসরি তেহরান স্টুডিও থেকে। ইন্টারনেটে আমাদের অনুষ্ঠান প্রতিদিন শুনুন এই ঠিকানায় parstoday.com/bn। ফেসবুক লাইভে যোগ দিন এই ঠিকানায় facebook.com/radiotehranbn। আমাদের কাছে ইমেল করার ঠিকানা radiotehran1982@gmail.com।
সংবাদ ভাষ্যের অনুষ্ঠান দৃষ্টিপাতের এবারে বাংলাদেশ প্রসঙ্গ। বাংলাদেশে করোনায় মৃত্যু কমলেও শনাক্তর হার বেড়েছে। এদিকে করোনার প্রভাব পড়েছে সাধারণ মানুষের জীবনে। খাদ্য নিরাপত্তার সংকটের কারণে মা ও শিশুর পুষ্টির বিষয়টি উপেক্ষিত হচ্ছে। এ সম্পর্কে এখন রয়েছে ঢাকা থেকে আমাদের বিশেষ প্রতিনিধির পাঠানো প্রতিবেদন।
বাংলাদেশে করোনা সংক্রমণে মৃত্যুর সংখ্যা কমে দৈনিক 50-এর নিচে চলে এলেও সংক্রমণ শনাক্ত এখনও দৈনিক 2000-এর কাছাকাছি থাকছে। আজ শুক্রবার বিকেলে স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো সর্বশেষ সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, দেশে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে গত 24 ঘন্টায় 38 জনের মৃত্যু হয়েছে আর এ সময় সংক্রমণ শনাক্ত হয়েছে 1907 জনের। বাংলাদেশে করোনা ভাইরাসের প্রথম সংক্রমণ ধরা পড়েছিল গত বছর 8 মার্চ। এবছর ডেল্টা ভেরিয়েন্ট ছড়িয়ে পড়ায় জুন থেকে রোগীদের সংখ্যা হু হু করে বাড়তে থাকে। 28 জুলাই একদিনে সর্বোচ্চ 16,230 জনের করোনা শনাক্ত হয়েছিল। বেশ কিছুদিন 200+ মৃত্যুর ঘটনা ঘটে। এরপর গত 13 আগস্ট মৃত্যুর সংখ্যা 200-র নিচে নামতে শুরু করে। দীর্ঘদিন মৃত্যুর হার 100-র উপরে থাকার পর গত 28 আগস্ট তা 100-র নিচে নেমে আসে। ইতিমধ্যে দেশের স্বাস্থ্যসেবা ও অর্থনীতিতে মহামারীর অভিঘাত স্পষ্ট হয়ে উঠেছে। কাজের সুযোগ এবং আয় কমে যাওয়ায় ক্রয় ক্ষমতা কমেছে অনেক পরিবারের। ক্রয় ক্ষমতা কমায় সব পরিবারে পুষ্টির বদলে খাদ্য নিরাপত্তার দিকেই মনোযোগী হতে হয়েছে বেশি। এসবের নেতিবাচক প্রভাবে প্রকট হয়ে উঠেছে শিশুদের পুষ্টিহীনতা জনিত নানা সমস্যা। বিশেষ করে শিশুদের ওজন স্বল্পতার সমস্যা এ সময় আগের চেয়ে আরও বেড়েছে। তারা স্বাস্থ্য অধিদপ্তরের পরিসংখ্যান অনুযায়ী 2014 সালেও দেশে 5 বছর বয়সী শিশুদের 33% ওজন ছিল স্বাভাবিকের চেয়ে কম। সেখান থেকে 2019 সালের মধ্যে তা নেমে আসে 22.6%। আর গত বছর কোভিডে স্বল্প ওজনের শিশুর হার 6.4% পয়েন্ট বেড়ে 29% উঠে গেছে। এদিকে বিশেষজ্ঞগণ বলছেন, মহামারীর মধ্যে মানুষের আয় কমেছে, পাশাপাশি নতুন দরিদ্র তৈরি হয়েছে, ফলে এসব পরিবারকে অবশ্যই খাদ্যাভ্যাসে পরিবর্তন আনতে হয়েছে। এ অবস্থায় কোভিড-19 অভিঘাত থেকে পুনরুদ্ধার সহ সংশ্লিষ্ট প্রতিটি ক্ষেত্রেই পুষ্টি নিশ্চিতে সুচিন্তিত পরিকল্পনা ও পদক্ষেপ প্রয়োজন বলে মনে করছেন বিশেষজ্ঞগণ। তারা বলছেন, অবশ্যই স্বল্প ওজনের শিশুর হার কমাতে অপুষ্টিজনিত ঝুঁকিতে থাকা মা এবং শিশুর প্রতি বিশেষ দৃষ্টি দিতে হবে। অপুষ্টি রোধে পুষ্টি সমৃদ্ধ খাদ্য সরবরাহ যেমন বাড়াতে হবে, এক্ষেত্রে বিনিয়োগও আরো বাড়াতে হবে। আব্দুর রহমান খান, রেডিও তেহরান, ঢাকা।
প্রতিবেদনটি শুনলেন, আর এরই সঙ্গে শেষ হলো সংবাদভাষীর অনুষ্ঠান দৃষ্টিপাত। শ্রোতাবন্ধুরা, এবারে বিশ্ব সংবাদের গুরুত্বপূর্ণ শিরোনামগুলো আবারও জানিয়ে দিচ্ছি। সাংহাই সহযোগিতা সংস্থার পূর্ণ সদস্যের মর্যাদা পেল ইরান। ইমরান খানের সঙ্গে প্রেসিডেন্ট রাইসির বৈঠক। আফগানিস্তানে অংশগ্রহণমূলক সরকার গঠন করতে হবে, ইরান, পাকিস্তান, চীন ও রাশিয়ার ঐক্যবদ্ধ আহ্বান। বাংলাদেশে অষ্টম ও নবম শ্রেণীর ক্লাস সপ্তাহে একদিনের বদলে 2 দিন করার সিদ্ধান্ত নিয়েছে শিক্ষা অধিদপ্তর। ভারতের কেন্দ্রীয় কৃষি আইনের বিরুদ্ধে অকালী দলের কালো দিবস কর্মসূচি পালিত, শীর্ষ নেতাসহ আটক 15 জন। শ্রোতাবন্ধুরা, আপনারা ভালো ও সুস্থ থাকুন এই কামনা করে এবং আমাদের আগামীকালের অনুষ্ঠান শোনার আমন্ত্রণ জানিয়ে রেডিও তেহরান থেকে আমি আশরাফুর রহমান আজকের মতো এখানেই বিদায় চাইছি। খোদা হাফেজ।